ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর আজকে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। আজ মঙ্গলবার, আপনারা সবাই জানেন, একদম রমজানের ঠিক আগের দিনে আমরা, সম্ভবত কালকে থেকেই রমজান শুরু হয়ে যাবে এবং আজকেও পৃথিবী মানে বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় চাঁদ দেখা গেছে। বিশেষ করে আমি একটা নিউজ দেখলাম মিডল ইস্টে চাঁদ দেখা গেছে, সুতরাং রমজান মাস শুরু হয়ে যাচ্ছে। রমজান মাস হচ্ছে, আমার কাছে মনে হয় যে রমজান মাস হচ্ছে আসলে পরিবারের সবাই মিলে আরো বেশি সিয়াম সাধনা, যেমন রয়েছে তেমনি পরিবার আরো কাছে আসা, ঘরের টানে ছুটে যাওয়া, আরো অনেক কিছু মিলিয়েই এই রমজান। আপনাদের সবাইকে অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা এবং আশা করছি যে রমজান মাসে আপনারা সবাই যেই আশা নিয়ে আপনারা সবাই সিয়াম সাধনা করবেন সেই আশা যেন আল্লাহ পূরণ করেন। এবং আমি দেখতে পাচ্ছি যে আজকের যে এপিসোড, সেই এপিসোডটির নাম হচ্ছে অলৌকিক আতর। আচ্ছা, আপনাদের কি জানা আছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে এই আতর, অনেক সময় বলে না যে ঘরের মধ্যে একটা সুঘ্রাণ পেলাম বা হঠাৎ করে ঘরের পরিবেশ বদলে গেল একটা সুন্দর ঘ্রাণ, এই যে আতর, এই আতরের সাথে কি আসলে জিন বলেন বা অন্য যে সমস্ত এন্টিটির কথা আমরা বলি না কেন তাদের কোনো সম্পর্ক আছে বলে আপনি মনে করেন কিনা সেটা অবশ্যই জানাবেন। আমি এই ব্যাপারে একেবারেই, আমি আসলে সত্যি কথা বলতে আপনাদের সামনে ঘটনাগুলো উপস্থাপন করি, কিন্তু এই সমস্ত ব্যাপারে আমার আগ্রহ থাকলেও আমার হচ্ছে মানে জ্ঞান অতটা বেশি না। কিন্তু আপনারা অনেকেই শুনছেন যারা এই সমস্ত বিষয়ে অনেক ভালো জানেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। মালয়েশিয়া থেকে শ্রাবণ জয়েন করে ফেলেছেন এবং আপনাকে ধন্যবাদ। আমরা মানে মালয়েশিয়া থেকে প্রচুর গেস্ট রেগুলার পাই, সাকলিন আমাদের সাথে আজকেও জয়েন করেছেন, ইন্ডিয়া থেকে আমানুল্লাহ খান ইন্ডিয়া থেকে জয়েন করেছেন, মাসুদ আমাদের সাথে আজিমপুর থেকে আছেন, ঢাকা কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন ফরহাদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে মাসুম। খুলনার স্টোরি আরো বেশি বেশি চাই, আসলে খুলনার স্টোরিগুলো খুব স্পেশাল হয়। মাসুম, আপনি আপনার বন্ধু বান্ধব সবাইকে বলুন যেন বেশি বেশি করে স্টোরি পাঠিয়ে দেয়। ঘড়িতে সময় রাত বাংলাদেশ সময় যদি বলি 11:20 রাত, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই জয়েন করেছেন মঙ্গলবারে। কেন যেন আমাদের সাথে অনেকেই জয়েন করেন, অনেকেই কথা বলেন এবং অনেকেই যুক্ত হন। আসলাম জয়েন করেছেন ইতালি থেকে, আমাদের সঙ্গে আছেন ইতালি থেকে মাহফুজ, আমাদের সঙ্গে আরও আছেন টাঙ্গাইল থেকে হৃদয়, আজিমপুর। আমি এই লাইভ যে শোগুলো হয় সেই শোতে আমি দেখি যে বাংলাদেশে যেমন জয়েন করেন, বাংলাদেশের বাইরে থেকেও প্রচুর আমাদের শ্রোতা যারা আছেন রেগুলার শোনেন আমাদেরকে, তারা জয়েন করেন। এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এবং খুবই ভালো লাগে আমার কাছে। সো আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। এটাকে অনেকটা বলে যে হচ্ছে মানে কি বলবো যে মানে ছড়িয়ে থেকেও জড়িয়ে থাকা, অনেকটা এরকম যে দেশের বাইরে থেকেও আমার আবার কাছাকাছি থাকা, এরকম একটা ব্যাপার আর কি। ঢাকা কেরানীগঞ্জ থেকে ফরহাদ লিখেছেন, ফয়সাল আহমেদ মানে লিখেছেন আমাদের সঙ্গে আছেন, সিয়াম আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন অনিক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মামুন সাউথ কোরিয়া থেকে, মুস্তাকিম মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ কুড়িগ্রাম থেকে, মেহেরপুর গাংনি থেকে আছেন নয়ন, আমাদের সঙ্গে আছেন গাজীপুর থেকে, নাম পড়তে পারলাম না, নাম লেখেননি আসলে, গফরগাঁও থেকে আশিক আছেন, আরো অনেকে আছেন আমাদের সঙ্গে। তো চলুন আমরা শুরু করি এবং আমাদের একজন অতিথিও আসবেন, আমরা সেটাই এক্সপেক্ট করছি, এবং সেই সাথে আপনারা কিছু ইমেল শুনবেন এখানে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন আমাদের আজকের এপিসোডটি। যারা এই ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিচ্ছেন, আসলে সময়টা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, এটা একটা বড় দায়বদ্ধতার মতন মনে হয় যে আপনি আপনার লাইফের মূল্যবান একটা সময় দিচ্ছেন আমাকে, সুতরাং সেই প্রেরণা থেকেই স্টোরি ভালো করার সবচাইতে বেশি যে আগ্রহ সেটা আসে। এবং আপনি আপনার, আমি বিশ্বাস করি যে আপনি যে সময়টুকু আমাকে দিচ্ছেন সেটা অসম্ভব মূল্যবান, সুতরাং আমি আর কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আজকে আছি আপনার ঠিক যেমন পছন্দ সেভাবেই আমাকে পারফর্ম করতে হবে। তো যাই হোক, আমি যেটা করতে চাই এখন সেটা হচ্ছে সরাসরি ঘটনায় যেতে চাই, আর আপনিও প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা রাখি। প্রথমে একটা লম্বা ঘটনায় যাচ্ছি, আশা করছি শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল। আপনাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স, আজও যখনও আমি সেই ভয়াল দিনগুলোর কথা ভাবি আমার বিশ্বাসই হতে চায় না আমি ওখান থেকে বেঁচে ফিরেছি। আমি কখনো কল্পনাও করিনি আমার নিজের জীবনেও এভাবে একটা বিপন্নতা আসবে। এই কথাগুলো যিনি বলেছেন, আজকের ঘটনাটি তিনি শেয়ার করেছেন। ওনার নাম আজহার। আজহার ভাই তখন সবেমাত্র তার চাকরিটা হারিয়েছেন। বেকারত্বের যন্ত্রণায় তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছিলেন। বাড়িতেই অলস সময় কাটছিল তার। ঠিক এমন সময় তার অফিসের এক প্রাক্তন কলিগ তাকে ফোন করেন। তার এই কলিগ বয়সে এবং পদে তার চেয়ে অনেক সিনিয়র ছিলেন। ভদ্রলোকের নাম সরওয়ার সাহেব। তিনি আজহার ভাইকে ফোন করে বেশ আকুতি মিনতি করেই তার বাসায় ডাকেন। সরওয়ার সাহেব জানতেন আজহার ভাই এখন বেকার, তাই হয়তো কোনো কাজের উছিলায় বা সাহায্যের প্রয়োজনে তিনি ডেকেছেন। আজহার ভাই সিনিয়র কলিগকে সম্মান করতেন, তাই তিনি আর না করতে পারেননি। তিনি ভাবলেন হয়তো চাকরির কোনো খোঁজ দেবেন বা কোনো জরুরি প্রয়োজন আছে। আজহার ভাই নির্ধারিত সময়ে সরওয়ার ভাইয়ের বাসায় পৌঁছান। লিফট দিয়ে ওপরে উঠে কলিং বেল চাপতেই দরজা খুলে দিলেন সরওয়ার সাহেব নিজেই। তার চোখ মুখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। আজহার ভাই ড্রয়িং রুমে পা রাখতে যাবেন, ঠিক তখনই ভেতর থেকে এক অমানবিক চিৎকার ভেসে এল। চিৎকারটা এতই তীব্র আর হিংস্র ছিল যে আজহার ভাই দরজার চৌকাঠে পা রেখেই থমকে গেলেন। তার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি এক পা পিছিয়ে এলেন এবং শঙ্কিত গলায় সরওয়ার সাহেবকে বললেন, স্যার ভেতর থেকে এমন চিৎকার কেন এলো? কোনো দুর্ঘটনা ঘটেছে কি? আমি কি ভুল সময় আসলাম? সরওয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ ছলছল করছিল। তিনি আজহার ভাইয়ের হাত ধরলেন। না আজহার, তুমি এসো, ভেতরে এসো। আসলে আমার মেয়েটা অনেকদিন ধরেই অসুস্থ। আমরা বুঝতে পারছি না ওর কি হয়েছে, মানসিক কোনো সমস্যা বা অন্য কিছু। দিশেহারা লাগছে। বিভিন্ন হাসপাতালে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। আজহার ভাই কিছুটা ইতস্তত করে ভেতরে ঢুকলেন। তিনি ভাবলেন হয়তো মেয়েটির কোনো গুরুতর মানসিক রোগ আছে। তিনি বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করলেন। কথা বলতে বলতে তিনি সোফায় বসতে যাবেন, ঠিক তখনই আবার সেই হাড় হিম করা চিৎকার এবং এবার সাথে ধূপধাপ শব্দ। মনে হচ্ছে ভেতরে কেউ প্রচণ্ড ধস্তাধস্তি করছে। আজহার ভাই কৌতূহলী হয়ে ভেতরের রুমের দিকে তাকালেন। দরজাটা সামান্য খোলা ছিল, সেই ফাঁকা দিয়েই তিনি দেখলেন। যা দেখলেন তাতে তার শিঁড় দ্বারা দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। তিনি দেখলেন বিছানার উপরে একটি মেয়ে বসে আছে। তার মা এবং বয়স্ক দাদি মিলে তাকে চেপে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। মেয়েটির শক্তি যেন কোনো সাধারণ মানুষের মতো নয়। সে হিংস্র বাঘের মতো গর্জন করছে এবং বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করছে। তার চোখ দুটো জবাব ফুলের মতো লাল, চুলগুলো উস্কো খুস্কো। মনে হচ্ছিল সে এখনই তার মার দাদিকে কামড়ে ছিঁড়ে ফেলবে। দৃশ্যটা দেখে আজহার ভাই স্তব্ধ হয়ে গেলেন। তিনি সরওয়ার সাহেবের দিকে তাকিয়ে বললেন, স্যার আসলে ঘটনা কি আমাকে একটু খুলে বলবেন? আপনি তো আগে কখনো মেয়ের অসুস্থতা নিয়ে এভাবে বলেননি। ও কি সবসময় এমন করে? সরওয়ার সাহেব হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। গত 2-3 বছর হল এই অবস্থা। প্রথমে এতটা ছিল না, কিন্তু দিন দিন এটা বাড়ছে। ও সারাদিন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, কিন্তু যেই সন্ধ্যা নামে রাত হয় ও জেগে থাকে। তারপর শুরু হয় এই তাণ্ডব। সারা ঘর ঘুরে বেড়ায়, আসবাবপত্র ভাঙচুর করে, রান্নাঘরে গিয়ে কাঁচা সবজি বা চাল চিবিয়ে খায়। আর ওর গলার স্বর তুমি শুনলে ও সম্পূর্ণ অন্য ভাষায়, অন্য স্বরে কথা বলে। আমরা বড় নিউরোলজিস্ট সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, লাখ লাখ টাকা খরচ করেছি। ডাক্তাররা ঘুমের ওষুধ দেন কিন্তু কোনো কাজ হয় না। আমার সাজানোর সংসারটা নরক হয়ে গেছে। আজহার ভাই চুপ করে শুনছিলেন।
কিন্তু তার মন বলছিল এটা কোনো সাধারণ রোগ নয়, কারণ মেয়েটির দিকে তাকালে তার মনে হচ্ছিল ওটা কোনো মানুষ নয়, বরং মানুষের চামড়া পরা অন্য কোনো সত্তা। মেয়েটি বারবার দরজার দিকে তাকাচ্ছিল। সে বুঝতে পেরেছে আজহার ভাই ওখানে আছে এবং সে আজহার ভাইয়ের উপর আক্রমণ করতে চায়। আজহার ভাই মনে মনে ভাবলেন, আমি এখানে এসেছিলাম কাজের খোঁজে বা সাহায্যের আশায়, কিন্তু এখন তো দেখছি আমি নিজেই মহা বিপদে পড়ে যাচ্ছি। তবু ভদ্রতার খাতিরে তিনি উঠে গিয়ে সরোয়ার সাহেবকে সাহায্য করার চেষ্টা করলেন। তিনি ভাবলেন মেয়েটিকে হয়তো একটু শান্ত করা দরকার। তিনি যেই রুমের দিকে পা বাড়ালেন মেয়েটি হঠাৎ অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। তারপর আজহার ভাইয়ের দিকে তাকিয়ে পুরুষালী ভারী গলায় চিৎকার করে উঠল,
বের কর এই ছেলেকে, এখনই বের কর, কেন এসেছে এখানে?
এই কথা শোনার পর আজহার ভাইয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কোন মেয়ে মানুষের গলা এমন ভারী গম্ভীর পুরুষের আওয়াজ বের হতে পারে, এটা কি সম্ভব? তিনি তার জীবনে এমন দৃশ্য সরাসরি কখনোই দেখেননি। মেয়েটির মা আর দাদি তাকে কিছুতেই সামলাতে পারছিলেন না। আজহার ভাই বুঝলেন এখানে তার থাকার চেয়ে পালানোই বুদ্ধিমানের কাজ, কিন্তু সরোয়ার সাহেবের অসহায় মুখ দেখে তিনি চলেও যেতে পারছিলেন না। আজহার ভাই একটু সাহস সঞ্চয় করলেন। তিনি ছেলেবেলা থেকেই নামাজি এবং পরহেজগার মানুষ, আল্লাহ ও রসুলের ওপর তার অগাধ বিশ্বাস। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং সকাল সন্ধ্যা দোয়া ও জিকির করেন এবং টুকটাক রুকাইয়ার কাজও তিনি করে থাকেন। তার মনে হল এখানে নিশ্চিত কোন শয়তানি শক্তির প্রভাব রয়েছে। তিনি সরোয়ার সাহেবকে বিনীতভাবে বললেন, স্যার আপনি যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলব। সরোয়ার সাহেব বললেন, বলো বাবা, যা বলতে চাও বলো। আজহার ভাই বললেন, স্যার আমার মনে হচ্ছে আপনার মেয়ের সমস্যাটা শারীরিক বা মানসিক নয়, এটা আধ্যাত্মিক কোনো ঝামেলা হতে পারে, মানে বদজিন বা কোনো খারাপ বাতাসের আসর। সরোয়ার সাহেব প্রথমে একটু চুপ করে রইলেন। তিনি এবং তার স্ত্রী দুজনেই বেশ আধুনিক মানসিকতার মানুষ, কুসংস্কারে বিশ্বাস করেন না, বিশেষ করে তার স্ত্রী অর্থাৎ মেয়েটির মা এসব ঝাড়ফুঁক একদমই পছন্দ করেন না। তিনি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বেশ কড়া ধাঁতের মানুষ। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সরোয়ার সাহেব বললেন, স্যার সত্যি বলতে কি আমারও মাঝে মাঝে এমন সন্দেহ হয়, কিন্তু আমার স্ত্রী এসব বিশ্বাস করতে চায় না। ও মনে করে এটা হরমোনাল ইম্ব্যালেন্স বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি আমার মেয়েটার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আবার মেয়েটির ঘর থেকে হুঙ্কার ভেসে আসে। এবার মেয়েটি বাংলা আর অন্য ভাষার মিশ্রণে এক অদ্ভুত ভাষায় কথা বলছিল। আজহার ভাই ভাষাটা না বুঝলেও ভাবভঙ্গি দেখে বুঝলেন মেয়েটি তাকেই গালিগালাজ করছে এবং হুমকি দিচ্ছে। মেয়েটি আজহার ভাইকে যেতে বলছে আর বলছে তার সাথে যারা আছে তাদের নাকি তার সহ্য হচ্ছে না। মেয়েটির কথায় বোঝা যাচ্ছে আজহার ভাইয়ের সাথে কোন সত্তা আছে। আজহার ভাই বুঝতে পারলেন মেয়েটির শরীরে যে সত্তা আছে সে আজহার ভাইয়ের সাথে থাকা ইমানি শক্তির উপস্থিতি টের পেয়েছে। যারা নিয়মিত নামাজ পড়েন এবং পবিত্র থাকেন তাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা থাকেন, শয়তানি শক্তি এটা সহ্য করতে পারে না। আজহার ভাই নিশ্চিত হলেন যে তার ধারণা ভুল নয়। তিনি সরোয়ার সাহেবকে বিনয়ের সাথে বললেন, তিনি কোনো হুজুর বা মুফতি নন, কিন্তু তিনি এমন একজনকে চেনেন যিনি এসব বিষয়ে অভিজ্ঞ। তার এক পরিচিত ভাই আছেন, নাম কবির, তিনি একজন ভালো আলেম এবং নিয়ম মেনেই তিনি ঝাড়ফুঁক করেন। সরোয়ার সাহেব যদি অনুমতি দেন তাহলে আজহার ভাই তাকে এই বিষয়টি জানাতে পারেন। সরোয়ার সাহেব যেন অন্ধকারের মাঝে আলোর রেখা দেখলেন। তিনি হাত জোর করে বললেন, বাবা তুমি যা ভালো মনে করো তাই করো, আমার মেয়ের জীবন চাই, টাকা পয়সা যা লাগে আমি দেব। সরোয়ার সাহেবের অনুমতি পেয়ে আজহার ভাই ড্রয়িং রুমের এক কোনায় গিয়ে কবির ভাইকে ফোন করলেন। কবির ভাই মাদ্রাসার শিক্ষক এবং জিন জাদুর চিকিৎসায় বেশ পারদর্শী। আজহার ভাইয়ের ফোনে বিস্তারিত সব শুনলেন তিনি। কবির ভাই সব শুনে বললেন, আজহার তুমি লাইনে থাকো, আমি একটু ইস্তেখারা করে দেখি। কিছুক্ষণ পর কবির ভাই চিন্তিত স্বরে আজহার ভাইকে বললেন, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না, তিনি পরামর্শ দিলেন আজহার ভাই যেন ওই মেয়েটির ব্যবহৃত কোনো কাপড় বা জামা নিয়ে তার কাছে আসেন। তিনি নিশ্চিত হতে চান এটা সাধারণ জিনের আসর নাকি কোনো জাদুটোনা। আজহার ভাই সরওয়ার সাহেবকে বিষয়টি জানালেন। সরওয়ার সাহেব চুপচাপ ভেতরে গেলেন এবং ওয়াশিং মেশিন থেকে মেয়ের একটি টি শার্ট নিয়ে এলেন। আজহার ভাই টি শার্টটি নিয়ে দ্রুত কবির ভাইয়ের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন। সরওয়ার সাহেবও সাথে যেতে চাইলেন, কিন্তু আজহার ভাই ওনাকে বাসায় থাকতে বললেন। তিনি বললেন ভাবি একা সামলাতে পারবেন না, তিনি যেন বাসাতেই অবস্থান করেন, আজহার ভাই দ্রুত ফিরে আসবেন। প্রায় দেড় ঘন্টা জ্যাম ঠেলে আজহার ভাই যখন কবির ভাইয়ের কাছে পৌঁছালেন তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কবির ভাই টি শার্ট হাতে নিলেন, তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু আয়াত পড়লেন। হঠাৎ তার কপালে ঘাম দেখা দিল, তিনি টি শার্টটি হাত থেকে ফেলে দিলেন, সেটা যেন জ্বলন্ত কয়লা। কবির ভাই বললেন আজহার, এটা কোনো সাধারণ কেস নয়, মেয়েটির ওপরে আশিক জিন ভর করেছে। আজহার ভাই ভয়ে শুকিয়ে গেলেন। এই আশিক জিন মেয়েটার শরীর দখল করে নিয়েছে, এরা মেয়েটিকে মেরে ফেলার প্ল্যান করছে। তিনি কবির ভাইকে জিজ্ঞাসা করলেন এখন উপায় কি, তিনি কি সেই বাসায় ফিরে যাবেন। কবির ভাই ওনাকে একা যেতে নিষেধ করলেন, তিনিও সাথে যাবেন জানান, তবে এর আগে তিনি তার ওস্তাদ বড় হুজুরের সাথে কথা বলতে চান, কারণ ইফরিত জিনকে তাড়ানো মোটেও সহজ নয়, এরা খুব প্রতিশোধ পরায়ণ হয়। যদি তারা বিন্দুমাত্র অসাবধান হন তবে এরা তাদের এবং মেয়েটির পরিবারের বড় ক্ষতি করতে পারে। ওস্তাদ সব শুনে বললেন তোমরা এখনই যেও না, আমি কিছু বিশেষ আমল বলে দিচ্ছি, আজ রাতে ওই আমলগুলো করে পানি পড়া তেল পড়া নিয়ে মেয়েটির ঘরে ছিটিয়ে দেবে, এতে জিনটা দুর্বল হয়ে পড়বে। আমি কাল নামাজের পর ওখানে যাব। কিন্তু সরওয়ার সাহেবের ফোন এলো, তিনি কান্নাকাটি করতে শুরু করলেন। স্যার তোমরা কোথায়, আমার মেয়ে তো কাউকে চিনছে না। পরিস্থিতির ভয়াবহতা বুঝে কবির ভাই আর দেরি করলেন না, তিনি অজু করে নিজেকে এবং আজহার ভাইকে সুরক্ষার মধ্যে আবদ্ধ করলেন। তারপর কিছু দোয়া পড়ে ফুঁ দিলেন, বললেন চলো আল্লাহর নাম নিয়ে রওনা হই। তারা যখন সরওয়ার সাহেবের বাসায় পৌঁছালেন তখন রাত দশটা। দরজা খোলা মাত্রই এক ভয়াবহ দৃশ্য তাদের চোখে পড়ল। ড্রয়িং রুমের আসবাবপত্র সব উল্টে পড়ে আছে, টিভিটা ভাঙা, কাঁচের টুকরো সারা ফ্লোরে ছড়ানো। মেয়েটির নাম সাদিয়া, সে সোফার উপর দাঁড়িয়ে আছে, তার মুখ দিয়ে লালা ঝরছে আর সে অমানসিক গালিগালাজ করছে। কবির ভাইকে দেখেই সাদিয়া হিংস্র হয়ে উঠল, সে হাতের কাছে থাকা একটা ভারী ফুলদানি ছুঁড়ে মারল কবির ভাইয়ের দিকে। কবির ভাই চট করে সরে গেলেন, ফুলদানিটা দেয়ালে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কবির ভাই উচ্চ স্বরে সুরা পড়তে লাগলেন। এক সময় সে কানে হাত দিয়ে চিৎকার করতে লাগল, থাম থাম, আমি তোদের চালিয়ে দেব, আমার শরীর চলছে। সরওয়ার সাহেব এবং তার স্ত্রী কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন। যে স্ত্রী আগে সব বিশ্বাস করতেন না তিনি এখন নিজের চোখে মেয়ের এই অবস্থা দেখে পাথরের মতো হয়ে গেছেন। কবির ভাই আজহারকে ইশারা করলেন আজান দিতে। আজহার ভাই সাহস করে উচ্চ স্বরে আজান দেওয়া শুরু করলেন। আজানের ধ্বনি শুনে সাদিয়ার ভেতরের সত্তাটি যেন আরো অস্থির হয়ে উঠল। সে ধপ করে সোফায় বসে পড়ল এবং অদ্ভুত ভঙ্গিতে হাসতে শুরু করল। সাদিয়া বলতে শুরু করল, তোরা আমাকে এখান থেকে তাড়াতে পারবি না, আমি এই শরীর পছন্দ করেছি, ও আমার। কবির ভাই গম্ভীর গলায় বললেন, তুমি কে, এই মাসুম মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়া হারাম, বের হয়ে যাও নইলে আল্লাহর লানত পড়বে তোমার ওপরে। মেয়েটি এবার দ্বৈত স্বরে কথা বলতে শুরু করল, আমি কানিস, আমি সাদিয়ার বান্ধবী, ও আমাকে কথা দিয়েছিল আমরা সবসময় একসাথে থাকব। সরওয়ার সাহেব চমকে উঠলেন, তিনি ফিসফিস করে বললেন, কানিস, ও তো সাদিয়ার স্কুল ফ্রেন্ড ছিল, 3 বছর আগে ক্যান্সারে মারা গেছে, সাদিয়ার মৃত্যুতে খুব ভেঙে পড়েছিল, ও সবসময় কানিসের কবরের কাছে যেত, কানিসের ছবি নিয়ে বসে থাকত। কবি ভাই বুঝতে পারলেন ব্যাপারটা, তিনি বললেন, শুনুন, মৃত মানুষের রুহ দুনিয়াতে ফিরে আসে না, সে কানিজ নয়, সে কানিজের সাথে থাকা শয়তান কারিন, সে সাদিয়ার আবেগের সুযোগ নিয়ে ওর ঘাড়ে চেপেছে, আর তার সাথে যে পুরুষ জিনটা আছে সেই সুযোগে সাদিয়ার ওপর কুদৃষ্টি দিচ্ছে। সাদিয়া খিক খিক করে হেসে উঠল, বলল, ঠিক ধরেছিস মোল্লা, আমি ওর সাথে, কারণ ও আমাকে দেখেছে, কবি ভাই বুঝলেন এদের সাথে কথায় কাজ হবে না। তিনি পকেট থেকে আতর বের করে সাদিয়ার নাকে ধরলেন এবং জোরে জোরে রুকাইয়ার আয়াত পড়তে শুরু করলেন। জিদ্দা ছটফট করতে করতে একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। কবি ভাই বললেন, আপাতত আমি একে বন্দি করছি, কিন্তু এটা সাময়িক। ওস্তাদজি না আসা পর্যন্ত একে পুরোপুরি তাড়ানো যাবে না। সেই রাতটা ছিল আজহার ভাইয়ের জীবনের দীর্ঘতম রাত। সারোয়ার সাহেব, আজহার ভাই এবং কবির ভাই ড্রয়িং রুমে বসে রইলেন। সাদিয়ার রুমের দরজা বাইরে থেকে লক করা, কিন্তু ভেতর থেকে সারা রাত আঁচড়ানোর শব্দ, ফিসফিসানি এবং মাঝে মাঝে জানালার কাঁচে টোকা দেওয়ার শব্দ আসছিল। মনে হচ্ছিল পুরো বাড়িটা জীবন্ত হয়ে উঠেছে। রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ আসছে, অথচ সেখানে কেউ নেই। বাথরুমে পানির কল নিজে থেকেই ছেড়ে যাচ্ছে। ভোর হওয়ার সাথে সাথে কবির ভাইয়ের ওস্তাদ এলেন। তার চেহারা নুরানি, দেখলেই মনে হয় একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি এসেই পুরো বাড়িটা একবার ঘুরে দেখলেন, তারপর বললেন, এই বাসায় অনেক বছর ধরে নামাজ কালাম হয় না। ওস্তাদ সাদিয়ার রুমে ঢুকলেন। সাদিয়া তখনও ঘুমাচ্ছিল। তিনি তার কপালে হাত রাখতেই সাদিয়া ছিটকে সরে গেল এবং এক লাফে বিছানার এক কোণায় চলে গেল। তার চোখ দিয়ে আগুনের মতো ঘৃণা বের হচ্ছিল। শুরু হল এক মহাজাগতিক যুদ্ধ। সাদিয়ার শরীর থেকে যেন ধোঁয়া বের হতে শুরু করল। সে চিৎকার করে বলল, তুই থাম, নইলে এই মেয়েকে আমি মেরে ফেলব। ওস্তাদ থামলেন না, তিনি তেলাওয়াত চালিয়ে গেলেন। আজহার ভাই এবং কবির ভাই সাদিয়ার হাত পা চেপে ধরলেন। মেয়েটির গায়ে যেন দশটা হাতির শক্তি। সে আজহার ভাইকে এক ধাক্কায় ফেলে দিল, কিন্তু কবির ভাই হাল ছাড়লেন না। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর জিনটি দুর্বল হয়ে পড়ল। ঠিক আছে, ঠিক আছে, আমি যাব, আমাকে জ্বালিও না, আমি চলে যাব। ওস্তাদ বললেন, কোথায় যাবি, কখনো আসবি ফিরে? জিনটি কানিজের কারিনকে নিয়ে চলে যাবে আর ফিরে আসবে না বলল। শায়খ বললেন, আল্লাহর কসম নিয়ে ওয়াদা কর। জিনটি ওয়াদা করল, আমি সাদিয়ার পায়ের কনিষ্ঠ আঙুল দিয়ে বের হব, একটু রক্ত বের হবে কিন্তু ঠিক হয়ে যাবে। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, মনে হল বিপদ কেটে গেছে। সাদিয়ার শরীরটা হঠাৎ শিথিল হয়ে গেল, সে চোখ বন্ধ করল। আলহামদুলিল্লাহ, ও এখন মুক্ত। কিন্তু এখানেই ঘটনার শেষ নয়, আসল বিভীষিকা তখনও বাকি। ওস্তাদ রুম থেকে বের হতে যাবেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। তিনি ফিরে তাকালেন সাদিয়ার দিকে। সাদিয়া চুপচাপ শুয়ে আছে, কিন্তু তার হাতের আঙুলগুলো অদ্ভুত একটা ছন্দে নড়ছে। ওস্তাদ দ্রুত সাদিয়ার কাছে গেলেন এবং তার চোখের পাতা উল্টে দেখলেন। সাদিয়ার চোখের মণি স্থির হয়ে আছে, কিন্তু তার ভেতরে একটা কালো ছায়া নড়াচড়া করছে। ওস্তাদ চিৎকার করে উঠলেন, দরজা বন্ধ করো, ও যায়নি, ও আমাদের ধোঁকা দিয়েছে, ও শরীরের গভীরে লুকিয়ে আছে। কথা শেষ হতে না হতেই সাদিয়া উঠে বসল। এবার তার চেহারা সম্পূর্ণ বিকৃত, তার মুখটা অস্বাভাবিক হয়ে গেল, চোয়ালটা যেন ঝুলে পড়ল। সে এমন এক ভাষায় কথা বলল যা পৃথিবীর কোনো ভাষা বলে মনে হল না। ঘরের লাইটগুলো নিভে গেল, আবার জ্বলে উঠল একটু পরেই। ফ্যানটা প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করল, যেন খুলে পড়ে যাবে। সেই সত্তাটি, সেই ইফরিত এবার নিজের আসল রূপ দেখাল। সে সাদিয়ার গলার স্বর ব্যবহার করে বলল, বোকা মানুষ, আমি কি এত সহজে যাওয়ার জন্য এসেছি? আমি ওর রক্তের সাথে মিশে গেছি। আমি যদি বের হতে চাই তাহলে ও মারা যাবে, বলেই সে নিজের গলায় নিজেই হাত দিয়ে চাপ দিতে শুরু করল। সাদিয়ার মুখ নীল হয়ে যাচ্ছিল, সে ছটফট করছিল। সারোয়ার সাহেব এবং তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। আমার মেয়েটাকে বাঁচান, ও মরে যাচ্ছে। ওস্তাদ প্রচণ্ড রাগান্বিত হলেন। তিনি বললেন, কবির, আজহার, ওকে ধরো, আজ হয় ও থাকবে না হয় আমরা। কবির ভাই এবং আজহার ভাই সাদিয়ার দুই হাত চেপে ধরলেন। সাদিয়ার শরীর থেকে প্রচণ্ড তাপ বের হচ্ছিল, মনে হচ্ছিল তারা কোনো জ্বলন্ত লাভার পিণ্ড ধরে আছেন। ওস্তাদ সুরা পাঠ করা শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে গেল, মনে হচ্ছে ভূমিকম্প হবে। সাদিয়ার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হতে চাইল, আবার ঢুকে গেল। জিনটি যেন মরণ কামড় দিচ্ছে, সে আজহার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি তোর সাথে যাব, তোর শরীরে প্রবেশ করব। এই বলে সে সাদিয়ার শরীর থেকে একটা কালো ছায়ার মতো আকৃতি নিয়ে আজহার ভাইয়ের দিকে ধেয়ে এলো। আজহার ভাই অনুভব করলেন এক প্রচণ্ড ধাক্কা। তার মনে হল তার শ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু তিনি থামলেন না, তিনি দোয়া পড়তে লাগলেন। ওস্তাদ সাথে সাথে আজহারের গায়ে ফোঁ দিলেন এবং সাদিয়ার দিকে তার তসবি ছুড়ে দিলেন। ওস্তাদ গর্জন করে বললেন, তুই পালানোর পথ পাবি না। ওস্তাদ একটি গ্লাসে পানি নিয়ে তাতে ফোঁ দিলেন এবং সাদিয়ার মুখে ছিটিয়ে দিলেন। সাথে সাথে সাদিয়া বিকট চিৎকার করে উঠল। তার চিৎকারে জানালার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল। ঝুলছি, আমি ঝুলছি। সাদিয়ার মুখ দিয়ে গলগল করে কালো রঙের দুর্গন্ধযুক্ত বমি বের হল। বমির সাথে বের হয়ে এলো কিছু চুল, পিন এবং জমাট বাঁধা রক্ত। এটাই ছিল সেই জাদু যার মাধ্যমে জিনটি তার শরীরে বাসা বেঁধেছিল। জিনটি শেষবারের মতো আর্তনাদ করে উঠল। ওস্তাদ বললেন, তোর সময় শেষ, তুই অনেক সুযোগ পেয়েছিলি। ওস্তাদ তেলাওয়াত চালিয়ে গেলেন যতক্ষণ না ঘরের পরিবেশ শান্ত হয়। সাদিয়ার শরীরটা বিছানায় এলিয়ে পড়ল, কালো ছায়াটা মিলিয়ে গেল, ঘরের সেই পচা গন্ধটা মুহূর্তে উধাও হয়ে গেল, পরিবর্তে এক অদ্ভুত ফুলের সুবাস ছড়িয়ে পড়ল ঘরে। সাদিয়ার চোখ মেলল, এবার তার চোখ স্বাভাবিক। সে ক্লান্ত দুর্বল গলায় ডাকল, বাবা, মা, আমি কোথায়? সরওয়ার সাহেব এবং তার স্ত্রী দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। তাদের কান্নায় পরিবেশটা ভারী হয়ে উঠল। আজহার ভাই এবং কবির ভাই ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়লেন, তাদের শরীর ঘামে ভিজে গেছে। ওস্তাদ পানি খেয়ে একটু জিরিয়ে নিলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজ বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন। জিনটা খুব ভয়ানক ছিল, সাদিয়াকে মেরে ফেলার প্ল্যান করছিল সে। সরওয়ার সাহেব আজহার ভাইয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, আজহার, তুমি না থাকলে আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম না, আমি সারা জীবন তোমার কাছে ঋণী। আজহার ভাই বললেন, স্যার, সবই আল্লাহর ইচ্ছা, আমি তো উসিলা মাত্র। এই ঘটনার পর সরওয়ার সাহেবের পরিবার পুরোপুরি বদলে গেছে। তারা এখন নিয়মিত নামাজ পড়েন। সাদিয়াও এখন পুরোপুরি সুস্থ, সে তার পড়াশোনা আবার শুরু করেছে। কিন্তু আজহার ভাই আজও রাতে ঘুমানোর আগে সেই ভয়াবহ দৃশ্য ভুলতে পারেন না। তিনি বুঝতে পেরেছেন এই দৃশ্যমান জগতের বাইরেও এক অদৃশ্য জগৎ আছে যা আমরা সাধারণ চোখে দেখি না, আর সেখানে এমন কিছু শক্তি আছে যার সাথে লড়াই করার ক্ষমতা মানুষের নেই, আল্লাহ ছাড়া। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন ওসমান আজহার ভাই, তিনি আমার বন্ধু। তার ঘটনাটি কেমন লেগেছে জানাবেন। আজকের মতো আমি সিফাত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিফাত এই ঘটনাটি সংগ্রহ করে আনার জন্য। আমি আশা করব যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন। আর যারা যারা এই ঘটনা শুনছেন আপনারাও সবাই ভালো থাকুন, এই দোয়াই করি। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার লেখায় অনেক ভুল থাকতে পারে, আমি বেশি গুছিয়ে সুন্দর করে লিখতে পারি না, তাই অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর আগেও আমি একটি আম গাছের ঘটনা পাঠিয়েছিলাম, সেটা সিলেক্ট হয়েছে কিনা জানি না। আজ আমার জীবনে ঘটে যাওয়া আরেকটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একজন নিয়মিত লিসেনার, আপনাদের ঘটনা শুনে ভয় পাওয়া আমার কাছে এখন খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। কারণ অনেক সময় এমন কিছু ঘটে যেগুলো তখন অস্বাভাবিক মনে না হলেও পরে মনে হলে বুঝি সবকিছু স্বাভাবিক ছিল না। আজ যে ঘটনাটা বলবো সেটা 2021 সালের। এই ঘটনাটা বানানো কোনো ঘটনা না, এইটা সেই রাতের ঘটনা যেদিন আমি বুঝেছিলাম সবসময় মানুষ একা থাকে না, যদিও সে একাই হাঁটে। আমার নাম মেহেদী হাসান সজীব। 2021 সালের কথা, ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে গ্রামে যাই ঘোরার জন্য। বলে রাখা ভালো, আমি SSC পাশ করেছি আমাদের গ্রাম থেকেই। ইন্টারমিডিয়েটে এসে আমি ঢাকায় ভর্তি হই। মাঝে করোনা কাল যায়, সে সময় সারাদিন বাসায় থাকার কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষে শীত ছিল, তাই গ্রামে চলে যাই। শীত উপভোগ করাই ছিল উদ্দেশ্য। আপনারা অনেক ভালোভাবেই জানেন, শীত গরম বৃষ্টি তিন সিজনেই সবকিছু হয় অতিরিক্ত মাত্রায় উত্তরবঙ্গে। তো শীত উপভোগ করার জন্যই চলে যাই গ্রামে। গ্রামে যাওয়ার কিছুদিন পরে আমি আমার বন্ধু সাকিব এবং আমার এক ছোট ভাই, আমরা একসাথে যাই সাকিবের খালার বাসায়। ঘটনাটি ঘটেছিল যেদিন আমরা ওর খালার বাসা থেকে যার যার বাসায় ফেরত আসছিলাম। বলে রাখা ভালো, লালমনিরহাট থেকে রাত 8টায় যে ট্রেনটি ছাড়ে সেটি মূলত রাত 10:30 থেকে 11টার মধ্যে আমাদের পারুলিয়া বাজার বা শহীদ বোরহান উদ্দিন ট্রেন স্টেশনে এসে থামে। সেখানে সারাদিন দুটি ট্রেনই থামে, সকালে লোকাল ট্রেন এবং রাতে আর একটা লোকাল ট্রেন। ঘটনা শুরু করা যাক, লালমনিরহাট থেকে আসা শেষ ট্রেনটা যখন পুরুলিয়া বাজার স্টেশনে এসে থামল তখন ঘড়িতে রাত 11টা পেরিয়ে গেছে এবং আমার ফোনেও চার্জ প্রায় শেষ। ট্রেন থেকে নামতেই এক ধরনের ঠান্ডা বাতাস পড়ল শরীরের ভেতর। যাত্রী বলতে হাতে গোনা দু একজনই নেমেছিলেন। বলে রাখা ভালো, আমাদের স্টেশনে কোনো স্টেশন মাস্টার নেই কোনো লাইট, দারোয়ান বা চৌকিদার। ট্রেন আসলে ট্রেনের আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই, ট্রেন চলে গেলে পুরো জায়গা অন্ধকার। আমি নামার সময় খেয়াল করলাম স্টেশনের শেষ মাথায় যেখানে একটি স্কুল রয়েছে, একটা পুকুর এবং সাথে কয়েকটি মেহগনি গাছ, আলো ছায়ার ভেতর কেউ একজন দাঁড়িয়ে ছিল সেখানে। আমি ছায়া দেখে ভাবলাম হয়তো আমার ভাগ্য ভালো, আমি কোনো অটো পেয়েছি, অটোতে করে বাসায় যেতে পারব। কিন্তু ভালো মতন তাকিয়ে দেখলাম সেখানে শুধু একটা অবয়বের ছায়া, কোনো গাড়ি বা অটো এগুলোর কোনো অস্তিত্ব নেই। বলে রাখা ভালো, স্টেশন থেকে সামান্য একটু রাস্তা 15-20 সেকেন্ড, এই রাস্তাটুকু ইটের। মনে মনে সাহস জোগাড় করে সামনের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম অবয়বটির মুখ দেখা যাচ্ছে না। আমি ভাবলাম হয়তো কোনো পথচারী। ট্রেন ছাড়ার বাঁশি বাজল। ট্রেনটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতেই স্টেশনটা অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেল, এমন চুপ যেন শব্দও আর নড়তে সাহস করছে না। আমি হাঁটা শুরু করলাম। ঠিক তখনই মনে হল আমার পেছনে কেউ হাঁটছে। স্টেশনে কাঁচা প্ল্যাটফর্মে আমার পায়ের শব্দ, কুয়াশার পানি গাছের পাতা বেয়ে পুকুরে পড়ছে, সেই শব্দ টুপটাপ চলছে। আর তার ঠিক আধা সেকেন্ড পর আর একটা শব্দ। আমি থামলাম, শব্দ থামল, ঘাড় ঘুরিয়ে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম ভয় পাচ্ছিস কেন, সামনেই তো বাজার, সেখানে কেউ না কেউ থাকবেই, অটোও থাকবে। আমি আবার হাঁটা শুরু করলাম। এবার শব্দটা স্পষ্ট, আমার পেছনে আরেকজন হাঁটছে, কিন্তু তার পায়ের শব্দটা ঠিক মানুষের মতো না, একটু ভারী, মনে হচ্ছে কেউ একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু টেনে টেনে হাঁটছে। স্টেশন পেরিয়ে যখন মেইন রোডে উঠলাম, ল্যাম্প পোস্টের আলোতে অনেকটা সাহস পেলাম। হাঁটতে হাঁটতে সামনে পুরুলিয়া বাজার এসে পড়ল। সেখানে যেতেই মনে হল বাজারটা আমাকে দেখছে। বন্ধ দোকানগুলোর শাটারগুলো হালকা কাঁপছে, বাতাসে ধুলো উঠছে, আর সেই ধুলোর ভেতর বারবার মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। একবার মনে হল আমি যতটাই হেঁটে যাচ্ছি প্রত্যেকটি দোকানের শাটারের গায়ে একটা ছায়া লেগে আছে, কিন্তু আমি তাকাতেই সেটা নেই। নিজেকে বুঝিয়ে বললাম এটা হ্যালুসিনেশন। মনে মনে কিছু সুরা পড়তে পড়তে হাঁটা শুরু করলাম। বাজার শেষ হতেই, বা বলা যায় ওটাই বাজারের শুরু, সামনে নদী। রাতে নদীটা কালো আয়নার মতো। শীতের সময় সাধারণত নদীতে অতটা পানি থাকে না, কিছু কিছু জায়গায় অল্প অল্প পানি জমে থাকে, সেগুলো রাতে চাঁদের আলোতে দেখতে ভারী সুন্দর লাগে। আমি দাঁড়িয়ে থাকতেই পানির ভেতর থেকে ঢেউ ভাঙার শব্দ এলো, কিন্তু বাতাস ছিল না। ঠিক তখনই আমার কানের খুব কাছে একটা নিঃশ্বাসের শব্দ, কেউ যেন খুব ধীরে শ্বাস নিচ্ছে। আমি বুঝতে পারছিলাম কিছু একটা খারাপ আমার সাথে হতে চলেছে। নদী পার হতেই চেয়ারম্যানের চাতাল বা বুড়ির দোকান। জায়গাটা সম্পর্কে যদি আপনাকে ধারণা দেই, ঢাকা মহাসড়ক চলে গিয়েছে, তার ডান পাশ দিয়ে একটি ছোট্ট পাকা রাস্তা। অবাক করা বিষয় হল রাস্তাটি বেশি দূরে দেখা যায় না, সামনে তাকালেই বাঁশঝাড়, তাকিয়ে থাকলে বোঝা যায় একরাশ কালো অন্ধকার রাস্তাটিকে গিলে ফেলেছে। এই জায়গায় ঢুকতেই বুকটা এমন ভাবে ধকধক করতে লাগলো যেন কেউ ভেতর থেকে চাপ দিচ্ছে। এখানে সে হঠাৎ স্পষ্ট বুঝলাম আমি একা নই, কারণ আমার কানের পাশে কেউ খুব নিচু গলায় বলল, চল। এই শব্দটা কানে না, মাথার ভেতরে ঢুকেছিল। আমি যতটুকু সুরা পারতাম মনে মনে সেগুলো পড়ছিলাম, বেশি বেশি করে পড়ছিলাম আর হাঁটছিলাম। পেছনের শব্দও বাড়ছে। কিছুটা হেঁটে সামনে গেলেই দেখা গেল সেখানকার এতিমখানার মসজিদ। মসজিদটা তখন নির্মাণাধীন, সেখানে কোনো আলো নেই। এতিমখানার শিক্ষার্থীরা হয়তো ঘুমাচ্ছে, কারণ রাত তখন প্রায় 11:30টার ওপর। মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত একটা ব্যাপার ঘটল। এতিমখানার লাইট এক সেকেন্ডের জন্য জ্বলে উঠল। ঠিক তখনই মনে হল পেছনে জিনিসটা থেমে গেছে। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকল না। মসজিদ পার হতেই আবার সেই একই ব্যাপার। সেখানে রয়েছে একটি ভয়ঙ্কর বটগাছ, যার রয়েছে অনেক ভয়ঙ্কর কাহিনী, যা এলাকার প্রায় সবাই জানে। রাস্তায় দাঁড়িয়ে ভাবছিলাম এখন এই গাছের নিচ দিয়ে যেতে হবে। আগে থেকেই আমার সাথে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা, পুরো একটি ভয় আমাকে গিলে খাচ্ছে। সামনে বিপদ, পেছনে বিপদ, আমি অনুভব করতে পারছিলাম। সাহস করে এগোতে শুরু করলাম সামনে সেই বটগাছ। গাছটার নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হল শরীরটা অনেক ভারী হয়ে গেছে, ক্লান্তি কাজ করছে। সামনে হাঁটার মতো কোনো শক্তি নেই। ঘড়ি দেখার জন্য ফোন বের করলাম, কিন্তু চার্জ 2%। বটগাছের ভেতর থেকে শব্দ আসছিল, যেন কেউ পাতার ভেতর দিয়ে নেমে যাচ্ছে। অনেকগুলো ডাল ভেঙে নিচে পড়ছে। আমি স্পষ্ট বুঝলাম যেটা স্টেশন থেকে আমার পেছনে আসছিল এখন সেটা আমার খুব কাছে। আমি দৌড় দিলাম। সামনে চৌরাস্তা, ঢাকা মহাসড়ক আর দুইটা মাটির রাস্তা। ঠিক মাঝখানে এসে হঠাৎ পাদুটো জমে গেল, কারণ এবার শব্দটা সামনে থেকে এলো, সজীব। এইবার নামটা একদম স্পষ্ট। আমি চোখ বন্ধ করে দৌড়ালাম, কারণ সেখান থেকে দৌড়ে গেলে প্রায় 5 মিনিটের মতন রাস্তা, তারপর আমার বাড়ি। এবং সামনেই ছিল মেম্বারের বাসা, দুইটা পুকুর, পানি কাঁপছে, বাতাস নেই। মেইন রোডের মোড় ঘুরতেই আমার বাসার সামনে শিমুল গাছ। সেখান থেকে আমার বাসার দূরত্ব 25-30 সেকেন্ডের মতো। ছোটবেলায় দাদিদের মুখে শুনেছি সেখানে কিছু একটা থাকে, কিন্তু কোনোদিন দেখিনি। গাছটার নিচে দাঁড়াতেই আমার পেছনে হাঁটার শব্দ থেমে গেল। শেষবারের মতো একটা কথা কানে এলো, হাজ থাক। দৌড়ে বাড়ির গেটে ঢুকে দরজা লাগালাম। সারা রাত ঘুমোতে পারিনি, কারণ জানালার টিনে হালকা একটা শব্দ হচ্ছিল, ঠিক যেন কেউ বাইরে দাঁড়িয়ে হাঁটার শব্দ মিলিয়ে যাচ্ছে। আজও জানি না সেই রাতে আমি একা বাড়ি ফিরেছিলাম, নাকি কিছু একটা আমার সাথে এসেছিল, নাকি সম্পূর্ণটাই ছিল আমার মনের ভুল। এই ছিল সেই রাতের ঘটনা। আজও আমি নিশ্চিত না কি হয়েছিল সেদিন। যাই হোক, যারা এখনো ভূত.com সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্টই একদিন এই প্ল্যাটফর্মকে 2 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে দেবে। আমি নিজে ভূত এফএমের সবগুলো এপিসোড ইউটিউবে শুনেছি। এখনো রাতে বের হলে একা সাহস পাই না, কিন্তু যদি কখনো জার্নিতে বের হই আমার কানে থাকে ভূত.com। আমার ঘটনাটা শোনানোর সুযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দি জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দি জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে,
কখন গেল?
ভয়রাজ চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। দুটো ঘটনা শুনলাম এবং আশা করছি দুটো ঘটনাই আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনটি জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে এবং আপনাদের জন্য সেই ধরনের ঘটনা সংগ্রহ করতেও সুবিধা হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ মিরাজুল ইসলাম এবং আমরা মিরাজুল ইসলামের সাথে কথা বলব। আপনারা সবাই জানেন যে আমরা প্রত্যেক মঙ্গলবারে এবং রবিবারে আমি যখন লাইভ করি তখন মঙ্গলবারের এপিসোডে আমাদের একজন গেস্ট থাকেন, যিনি সরাসরি যুক্ত হন আমাদের সাথে এবং আপনাদেরকে ঘটনা শোনান। এটা সেই পুরনো ফরম্যাট, যে ফরম্যাটটা আপনাদের অনেক বেশি পছন্দের এবং যে ফরম্যাটটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন। আপনাদের সেই অনুরোধেই আমাদের এই নতুন পথযাত্রা। আশা করছি আপনারা পুরো সময়টা আমাদের সঙ্গে থাকবেন। মোহাম্মদ মিরাজুল ইসলাম, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি ভূত.কম এ। আপনি প্লিজ আপনার মাইকটা আনমিউট করেন এবং তারপরে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আপনার নামটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি কি করেন সে সম্পর্কে যদি আমাদের একটু জানান তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। আপনি প্লিজ একটু আপনার মাইক্রোফোনটা অন করে তারপরে কথা বলবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন মিরাজুল ইসলাম জি? প্লিজ।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে বলছেন এবং কি করেন সেটা যদি সবাইকে একটু বলতেন।
জি, আমি কুমিল্লা থেকে বলতেছি আর কি, ব্রাহ্মণপাড়া থানা। আর আমি শিক্ষকতা করি মাদ্রাসাতে আর কি।
তার মানে আপনি একজন শিক্ষক। ওকে, সো আমি আপনার কাছে সরাসরি ঘটনা যাব এবং আপনি যেটা বললেন যে মাদ্রাসাতে আমরা অনেক ধরনের ঘটনা শুনি, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে সে সম্পর্কে আমরা জানি, তো আপনি যেহেতু যুক্ত আছেন আপনি নিশ্চয়ই এই সম্পর্কেও আমাদের অনেক বেশি মতামত দিতে পারবেন। কারো যদি কোনো ছোটখাটো সমস্যা থাকে সেই সমস্যা সম্পর্কে হয়তো আপনি কোনো একটা ধারণা দিতে পারবেন যে সেই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় বা কি করা যায় সেই বিষয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা আপনার একটা ঘটনা শুনে নিই। আপনি আজকে যে ঘটনাটি বলবেন সেটা কোথায় ঘটেছিল প্লিজ একটু বলবেন, যদি কার কাছ থেকে সংগ্রহ করা হয় তাহলে কার কাছ থেকে সংগ্রহ করেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
তাহলে কি আমি কি আমার ঘটনা বলা শুরু করব?
জি জি জি, অবশ্যই। এর মাঝখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট সেকশনে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ঘটনা শুরু করলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন এবং একটু ভালো দলে আছেন। আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম, আমি কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা থেকে বলতেছি। তো যে ঘটনাটা ঘটেছিল এটা আমার উস্তাদ ছিল আর কি, তো ওনার সাথেই ঘটনাটা ঘটেছিল। ওনাকে কালো জাদু করা হয়েছিল আর কি, মূলত ঘটনাটা হলো কালো জাদুর। তো যখন ছোটবেলা মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো ওই উস্তাদের কাছ থেকে যখন পড়াশোনা শুরু করলাম, তো কিছুদিন যাওয়ার পরে ওই উস্তাদের কাছে যখন আমপাড়া নাগার কাছে পড়লাম, তো ওই উস্তাদের বাড়িতে ওনার কয়েকজন ভাই বোনেরা যাচ্ছিল। তো উনি যেহেতু মাদ্রাসায় পড়ায়, তো উনি সকলের দিক থেকে একটু ভালো পজিশনে ছিল, তো সেই জন্য ওনার চাচারা ওনার ভাইয়েরা মিলে ওনাকে এই কালো জাদুটা করে আর কি। তো এই কালো জাদু যে প্রথম যখন শুরু হয়েছিল আর কি 2015 সালে মার্চ মাসের 17 তারিখে আর কি, তো তিনার সাথে এই ঘটনাটা ঘটেছিল। ওনার নাম মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ, উনি ছিলেন আমাদের উস্তাদ। হঠাৎ করে একজন উস্তাদ অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন, তো আমাদের আরো উস্তাদ ছিল, তো ওনারা বললো যে উনি তো এখন মাদ্রাসায় আসতেছে না। আবার উনি ছিলেন এই মাদ্রাসার প্রিন্সিপাল, যেহেতু প্রিন্সিপাল ওনার তো নাম ডাকছিল আমাদের গ্রামে, আমাদের এই ব্রাহ্মণপাড়াতে। তো ওনার এই নাম ডাকটা তাদের চাচারা এবং তার ভাইয়েরা এটা সত্যি করতে পারলেন, ওই উদ্দেশ্যে ওনাকে এই কালোজাদুটা করা হয়েছিল। তারপরে প্রথম প্রথম তো এটা জানা যায় নাই যে কিভাবে তিনি অসুস্থ হয়েছেন, তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, এটা সমাধান হয় নাই। কিন্তু উনি মাদ্রাসার শিক্ষক, তো আমাদের পাশে আমাদের যে অন্য হুজুরা ছিল তখন ওনাকে বলেছিল যে আপনি বড় হুজুর, আপনার সবচেয়ে ভালো হবে যে আপনি যদি এটার জন্য একটা ভালো একটা কবিরাজের কাছে যদি আপনি সেটার শেফার জন্য যাইতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। তো আমাদের মাদ্রাসার যে ভাইস প্রিন্সিপাল ছিলেন, ওনার আব্বু ছিলেন বেলাল হোসেন। তো উনি ছিলেন অনেক নাম করা একজন কবিরাজ, উনি কুমিল্লার ছিলেন আর কি, কুমিল্লার লালমাই হাটের, কুমিল্লার লালমাই। তো ওই হুজুরের আব্বুকে বলা হয়েছে আসার জন্য আর কি। তো ওনাকে কালোজাদু করা হয়েছিল ওনার বাড়িতে, কালোজাদু একটা করা হয়েছিল ওনাকে উনি যে পুকুরে গোসল করতেন ওই পুকুরে, আরেকটা করা হয়েছিল দৈনন্দিন যে পাঞ্জাবি গুলো পরা হয় ওই পাঞ্জাবির কলারের মধ্যে কেটে জিনের মাধ্যমে ওনার এই পাঞ্জাবির কলারের মধ্যে। তৃতীয় নাম্বার যে কালোজাদুটা করা হয়েছে ওইগুলো ওনার যে বালিশের মধ্যে উনি ঘুমান ওই বালিশের মধ্যে। আর চতুর্থ যে কালোজাদুটা করা হয়েছে মোট সাতটা তারিখ করা হয়েছে, চতুর্থ নাম্বার তারিখটা ওনার খাবারের মধ্যে করা হয়েছে। তো উনি আস্তে আস্তে অনেক সুখী দিতে ছিলেন। তো যখন ওই হুজুরের খাবারের আব্বু আসলেন যারা ভেতরে আসার পরে তখন বলেছে যে আপনাকে কালোজাদু করা হয়েছে। তো তখন এই কালোজাদু গুলো কি করেছে তখন আর বলে না, বলছে যে আগে কাজগুলো সমাধান করতে হবে। তো এই কাজগুলো সমাধান করতে হলে কি কি সরঞ্জাম লাগবে বলল আনার জন্য। সবচেয়ে ভয়ের বিষয়টা হলো ছাড়ানোর জন্য সবচেয়ে ভয়ের বিষয় সেটি হলো যে মন্দির থেকে আপনার, আমাদের এই ব্রাহ্মণপাড়াতে একটা মন্দির আছে, ওই মন্দির থেকে আপনার সিঁদুর আনতে হবে। তো আমরা যে হাতের সাথে একদম গিয়েছিলাম সিঁদুরের কাছে, সিঁদুরের এই ওনার বাড়িতে কোরআন তেলাওয়াত করার জন্য, তো তার মধ্যে থেকে আমাকে বাছাই করেছিলেন আরো একজনকে সাথে, ওই আমাদের ভাইস প্রিন্সিপালের হুজুরের আব্বু ছিলেন বেলাল হোসেন। তো উনিও আমাদের সাথে গিয়েছিলেন, আমরা একসাথে গিয়েছিলাম। তখন অনেক ভয়, ওই জায়গায় যখন আমরা মন্দিরে গিয়েছিলাম ওই মন্দিরের মধ্যে যখন আমরা এই সিঁদুর আনতে গিয়েছিলাম তখনই আমাদেরকে অনেক বাধা দিয়েছে, বলেছে যেন আমরা এইগুলো না নেই আমাদেরকে ক্ষতি করবে। তবে আল্লাহ অশেষ রহমতে আমরা ওই জায়গাতে, তো আসার পরে আপনি আপনার এই রিচুয়াল করার জন্য এই ভাইস প্রিন্সিপাল হুজুর এবং ওনার আব্বু, তো এই কয়েক দুজনে মিলে এই রিচুয়াল করার জন্য একটা গোল করে একটা গুন্ডি আঁকার পরে ওই জায়গায় বসে হুজুরকে বসিয়েছিল। পরে বলেছিল আর কি যে এই সাদা মুরগি একদম ফকফকে সাদা, তবে এটা হতে হবে দেশি মুরগি আনা হয়েছে। দ্বিতীয়ত একটা আপনার আমাদের এদিকে অঞ্চলে আছে আপনার চীন হাঁস, ওইটাও সাদা লাগবে আর কি, সাদা হাঁস লাগবে। তো আনাতে তারপরে এই দুইটা হাঁস একসাথে জবাই করে চাউল চালের মধ্যে এটার রক্ত মিশ্র করে রেখে দিয়েছে। তখন আমাদের এদিকে আবার ওই আপনি বাটি চালান বলে আর কি, আমাদের এদিকে এটা প্রচলিত। তো এই পরির মাধ্যমে, পরিবাণীর মাধ্যমে এই আপনার যে ওইটার মধ্যে জিন প্রবেশ করিয়েছিল আর কি, তো জিন প্রবেশ করিয়ে ওইটার মাধ্যমে তারিখগুলি বের করেছে। প্রথম একটা আপনার পুকুরের মধ্যে থেকে বের করেছে, দ্বিতীয়টা আপনার এই হুজুরের দৈনন্দিন যে পাঞ্জাবি গুলো ওইটা থেকে বের করেছে, তৃতীয়টা আপনার বালিশের ভিতর থেকে বের করেছে, চতুর্থটা বালিশের ভিতর করতে হয়েছে খাবার সাথে পেটে চলে গিয়েছে। তখন এই যে আপনার যে হাঁসগুলো এবং মুরগিগুলো জবাই করেছে ওই হাঁসগুলো রক্ত আর মুরগি রক্ত চালগুলো হয়েছিল ওই চালগুলো তারপরে ওনাকে
আপনি যদি একটু মাইক্রোফোনের কাছ থেকে কথা বলতেন আপনাকে শুনতে আমাদের একটু অসুবিধা হচ্ছে।
তো হুজুরের যে আব্বু ছিল বেলাল হুজুর, উনি ওই কালো জাদু তারিখ গুলো বের করে এগুলো পুড়িয়ে ফেললেন। তারপরে হুজুর ফেলার পরে তো তখন বলছে যে আপনার বড় ভাই এবং আপনার বড় চাচা মিলে আপনাকে এই কালো জাদুটা করেছিল আর কি, আপনার দর্শক এবং কি আপনি যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আপনার মাদ্রাসার বড় প্রিন্সিপাল তারা করতে পারবেন,
আমরা বুঝতে পারছি, কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই বলছেন সাউন্ডটা আপনার ক্লিয়ার শোনা যাচ্ছে না, আপনি যদি আরেকটু কাছ থেকে বলার চেষ্টা করতে পারেন তাহলে একটু প্লিজ বলবেন, কারণ অনেকেই আপনার কথা শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না।
এখন শোনা যাচ্ছে?
জি জি, আপনি হচ্ছে প্লিজ একটু হচ্ছে মাইক্রোফোন থেকে দূরে সরে যাবেন না, তাহলে কেউ শুনতে পাচ্ছে না আসলে।
আচ্ছা ঠিক আছে জি। তখন প্রায় যখন এই রাত্র আপনার অনেকটা দুইটার মধ্যে বেজে গিয়েছিল, তখন ওই দূরে ওই সবগুলো তাবিজ একসাথে কালো জাদুর যে তাবিজ গুলো ছিল ওইগুলো বের করেছিল। তারপরে বের করাতে তখন ওনার কাছে বলেছিল যে কে কে আপনাকে তাবিজ
তারপরে
যে ঘটনাটা ঘটেছিল আর কি, তো ওনার সাথে যে ঘটনাটা ঘটেছিল ওনারা এই জিনের মাধ্যমে ওনার এই কালো জাদুগুলো এই তাবিজ গুলো শনাক্ত করেছিলেন। শনাক্ত করার পরে ওনাকে বলে, তারপরে ওনাকে এই আবে জমজমে পানি যেগুলো ছিল আর কি, ওই যে জমজম কূপের পানি ওইগুলো দিয়ে ওনাকে রাত্রে গোসল করানো হয়েছিল। তারপরে যে আজুয়া খেজুর ওইগুলো ওনাকে খাওয়ানো হয়েছে। তারপরে তিনি আস্তে আস্তে আমাদের হুজুর তখন এই সপ্তাহখানিক পরে উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসছিলেন। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার ভয়েস মাঝে মাঝে একটু মাফল্ড আসছিল, হয়তো সাউন্ডটা ক্লিয়ার ছিল না এই জন্যই। আমি বরং আপনাকে কিছু প্রশ্ন করি, সেই প্রশ্নগুলোর উত্তর দিলে হয়তো ছোট ছোট করে যদি আপনি উত্তর দেন তাহলে হয়তো সবাই শুনতে পারবেন এবং সবাই হয়তো মানে উপভোগও করবেন। আমি একটা প্রশ্ন, আমাদের এখানে আপনি জানেন যে মাঝে মাঝেই হাফিজ মাইনুদ্দিন সাহেব আসেন এবং তখন আমরা বেশ কিছু প্রশ্ন করি। আপনি যেহেতু একটা মাদ্রাসায় যুক্ত আছেন এবং আপনি একটা মাদ্রাসার শিক্ষকতা করছেন, আপনার নিশ্চয়ই জানা আছে, এবং আপনি যদি আমাদের একটু বলতেন যে আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন, আমি সেদিন হাফিজ মাইনুদ্দিন ভাই আসলে ছিলেন না, সেটা হচ্ছে যে একজন মানুষ সে কিভাবে বুঝতে পারবে যে তার সাথে কোনো অস্বাভাবিকতা আছে, মানে রেগুলার, এটা ঠিক রেগুলার না, এটা হচ্ছে ইরেগুলার প্রবলেম বা এটা হচ্ছে আনন্যাচারাল একটা প্রবলেম, এটা ন্যাচারাল না। ধরেন যে একটা মানুষের আচরণগত হয়তো কিছু পার্থক্য দেখা গেল, কিন্তু আচরণগত পার্থক্য তো তার মানসিক কারণেও হতে পারে, আবার সামাজিক কারণেও হতে পারে, আবার একটা মানুষের হয়তো অসুস্থতা সেটা দীর্ঘদিন ধরে হচ্ছে কিন্তু সেটা তো হয়তো কোনো ক্লিনিক্যাল প্রবলেম সেটা হতে পারে, শারীরিক কোনো সমস্যা হতে পারে। কখন আসলে, যদি এক কথায় বলি যে কখন বোঝা যায় আসলে যে এই প্রবলেমটা আসলে নর্মাল না, এটা আসলে ঠিক ক্লিনিক্যাল কোনো প্রবলেম না, কখন আপনারা মানে বুঝতে পারেন এই জিনিসটা?
তবে আমাদের মতো থেকে যেটা রাসেল ভাই, আমরা যেটা যে সালাতুল হাজতের নামাজটা যেটাকে বলি আর কি, ওইটা পড়ার ফলেতে আমাদের সাথে যেটা ঘটে কিংবা আমরা ওই ব্যাপারে জানতে পারি, সালাতুল হাজতের নামাজের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে আমাদেরকে দেখানো হয় যে আমাদের শত্রু কে আছে বা আমাদের পিছনে কোন অস্বাভাবিক কোন কাজ হবে কি, কেউ আমাদেরকে কালো জাদু করেছে কিনা বা আমাদের পিছনে কোন আত্মা ভর করেছে কিনা, ওইটা আমরা ওই মাধ্যমে জানতে পারি আর কি, সালাতুল হাজতের নামাজের মাধ্যমে আর কি।
এটা তো আপনারা জানতে পারেন, কিন্তু একটা সাধারণ মানুষ কখন বুঝতে পারবে যে জানেন তার সাহায্য নেওয়া উচিত, সেটা জিজ্ঞেস করছি।
জি, সাধারণ মানুষ যদি ধরুন উনি তো যদি এই মসজিদ দৃষ্টিকে যদি কিছু কোরআন সুন্নাহ যদি উনার থাকে তাহলে কিছু আমল আছে, ওই আমলগুলো করার ফলে উনি বুঝতে পারবে ওনার সাথে কি অস্বাভাবিক কোনো কিছু ঘটে কিনা।
আচ্ছা, তাছাড়া হয়তো মানে এমনি হয়তো মানে তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এমনি হয়তো উপসর্গ দেখে আসলে এটা যাচাই করা সম্ভব না আসলে, তাই তো?
জি 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 জি, এটাই।
আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি মানে এই যে আমরা একটা জিনিস সবসময় বলি, আপনি যদি সহজ করে একটু বলতেন, অনেকে হয়তো মানে জানতে চাইবেন, অনেকে হয়তো জানেন, কেউ কেউ হয়তো এমন কেউ থাকতেও পারেন যিনি জানেন না, এই যে শরীর বন্ধ, বাড়ি বন্ধ, এই যেগুলো আমরা বলি, এগুলো আসলে কিভাবে করা হয় বলে আপনি জানেন একটু যদি আমাকে বলতেন।
শরীর বন্ধ যেটাকে বলা হয়, আমরা চারকুল পড়ি, তারপরে কি বলি, চারকুল পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ি, এই আয়াতুল কুরসি আর চারকুল পড়ার পরে শরীরে দম দেওয়ার পরে আমরা ওইটাকে বিশ্বাস করি, ওইটার অনুযায়ী আমাদের শরীর বন্ধ হয়ে যায়, চারকুল এবং কি আয়াতুল কুরসি।
আপনি নিজে কখনো এরকম শরীর বন্ধ করতে হয়েছে, এরকম কোন সিচুয়েশন কখনো আপনার জীবনে এসেছে যে আপনার শরীর বন্ধ করার প্রয়োজন হয়েছে?
নিজেকে সেফটি রাখার জন্য ধরেন আপনার রাত্রে কোথাও যাইতে হলে তখন নিজেকে সেফটি রাখার জন্য সবসময় শরীর বন্ধ করি, চলাফেরা করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, আশা করছি ভবিষ্যতে আপনাকে আবারও পাবো। আজকে একটু সাউন্ডে হয়তো ডিস্টার্ব ছিল, হয়তো নেক্সট টাইম সেটা হবে না। আপনি ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ মিরাজুল ইসলাম। আমরা মিরাজুল ইসলামের সাথে কথা বলছিলাম এবং মিরাজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন, তিনি একজন মাদ্রাসার শিক্ষক। তিনি আমাদেরকে একটা ঘটনা শেয়ার করলেন, যদিও সেই ঘটনাটার মাঝখানেই বেশ কিছু সাউন্ডের সমস্যা হয়েছে বলে আপনারা বলেছেন, আমরা আন্তরিকভাবে সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। এবং আসলে কিছু করার থাকে না, অনেক সময় এরকম টেকনিক্যাল প্রবলেমগুলো আসলে সলভ করাটা একটু ঝামেলাই হয়ে যায়। তারপরে যে আপনারা সঙ্গে আছেন এবং আমাদেরকে সাপোর্ট করলেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন এবং ঢাকা জুয়াইন থেকে সাব্বির আমাদেরকে শুনছেন, ফরিদপুর থেকে শুনছেন ফাহিম, নারায়ণগঞ্জ থেকে শুনছেন রাসেল, আমাদের সাথে আছেন মাদারীপুর থেকে, নাম লেখেননি, আমাদের সাথে আছেন কুষ্টিয়া থেকে মাহমুদ, হাসান আলী আছেন সিরাজগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মালয়েশিয়া থেকে, নামটা পড়তে পারলাম না, গাজীপুর কোনাবাড়ি থেকে আছেন জিসান, নোয়াখালী সেনবাগ থেকে আছেন নীলা জান্নাত, আমাদের সঙ্গে আছেন মিরপুর এক থেকে ইরাম, বানিয়াচং থেকে আছেন আশরাফুল, আমাদের সঙ্গে আছেন তানভীর ফ্রম টেক্সাস ইউএস, আমাদের সঙ্গে আছেন মোকারিম, আমাদের সঙ্গে আছেন শরীয়তপুর থেকে রাকিব, আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে আইমান। পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমি জানি যে এই সময় হয়তো অনেকে শুনছেন, যেখানে দিন সেখানে অনেকে শুনছেন, কাজ করতে করতে অবশ্যই, মানে এই শোটাতে মজার ব্যাপারটা হচ্ছে আমাদের শো যখন হয় তখন ইদর বাংলাদেশের রাত অর্থাৎ কাজের শেষ অথবা পৃথিবীর অন্যান্য দেশে এই সময় একটা লাঞ্চ ব্রেক হয়, তো আমরা ওই জিনিসটা মাথায় রাখি। সুতরাং যারা শুনতে চান তাদেরকে প্লিজ একটু জানাবেন, লাইভে শোনার আসলে মজা আলাদা, অনেক ধরনের কথা হয়, অনেক ধরনের ব্যাপার নিয়ে আলোচনা করতে পারি আমরা, সো এই ব্যাপারটা আসলে আমাদের জন্য খুব ইন্টারেস্টিং। সৌদি আরব থেকে সুজন বলছেন, আমাদের সাথে ঋত আছেন চিটাগং থেকে, এছাড়াও আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। ঝিনাইদহ থেকে দেখতে পাচ্ছি সার্জিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সৌদি আরব থেকে সুজন বলেছি আমি, আবারও তিনি মেসেজ পাঠিয়েছিলেন, নাটোর থেকে নাম লেখেননি, আরেকজন আছেন নাটোর থেকে মেহেদি, আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে আরও অনেকেই, এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন বিজয়, তিনি আছেন মালদ্বীপ থেকে, বগুড়া গাবতলী থেকে নাম লেখেননি কিন্তু আছেন আমাদের সঙ্গে, মাইমন সিং থেকে আছেন আমাদের সঙ্গে অমিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা খুব ছোট্ট করে মঙ্গলবার এবং রবিবার ফিরে আসতে চাই, কিন্তু কখনোই দেখা যায় যে হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা শেষ করতে পারি না, শোটা একটু লম্বা হয়েই যায়, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে, কারণ অনেকেই হয়তো এই ওয়ার্কিং ডে বা উইকডেইজে এতটা সময় দিতে চান না, আর যারা ওই যে লাঞ্চ ব্রেকে শুনছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারাও হয়তো এতটা সময় দিতে পারেন না, তো সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি যে মানে যখন আপনাদের সময় হবে তখন আপনারা পুরো শোটা শুনে নেবেন। আলামিন আছেন সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন, আপনাদের কাছ সাথে আবারও কথা হচ্ছে এই বৃহস্পতিবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আমাদের বার্থডে গেল এবং বার্থডেতে আপনারা সবাই অনেক 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 আপনারা প্রশংসা করেছেন, অনেক 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 ভালোবাসা জানিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি অনেক ভালোবাসা থাকলো এবং আমরা আসলেই খুব দ্রুত হতে চাই 2 মিলিয়ন একটা পরিবার, সেটা হচ্ছে খুব ডিফিকাল্ট টাস্ক, বাট আপনারা যেভাবে হেল্প করছেন তাতে আমার মনে হচ্ছে খুব দ্রুতই হয়ে যাবে, কারণ আপনারা যারা এখনো শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা যে হারে সাবস্ক্রাইব করছেন আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা সেই জায়গায় পৌঁছে যাব। সাকিব মিরপুর 12 থেকে শুনছেন আমাদেরকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এ থাকুন, আল্লাহ হাফেজ।